সন্ধ্যা, আজ সোমবার 26 ফেব্রুয়ারি 2007 সন, বাংলা 14ই ফাল্গুন 1413। শুরু হচ্ছে ক্যানবেরা 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরা সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 MHz। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি সাদিকুর রহমান। শ্রোতা বন্ধু, দুই সোমবারের মাঝে এবার 21শে ফেব্রুয়ারি পড়ল। গত সোমবারের অনুষ্ঠানে ক্যানবেরা 21 উদযাপন সংক্রান্ত যে অনুষ্ঠান পঞ্জির কথা বলা হয়েছিল, গত শনিবার সেটা বাস্তব হল বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে। বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হাইকমিশন, প্রিয় ক্যানবেরা .com ও বাংলা একাডেমি সিডনির সম্মিলিত সফল প্রচেষ্টার বিবরণ আমরা অল্প কিছুদিনের মধ্যে প্রচার করব এ আশা করছি। বিভিন্ন বিশ্লেষণে 21শের বিভিন্ন তাৎপর্য, তবে নিঃসন্দেহে ওই দিন ছিল বাঙালির প্রতিবাদের দিন, প্রতিরোধের দিন, আত্মসম্মান প্রকাশের দিন। তবে এই আত্মমর্যাদা বোধ হঠাৎ করে 52তেই শুরু হয়নি, এটার যে কবে সূত্রপাত তা ধরাও মুশকিল। তবে আমরা যদি 52-র আরও 10 বছর পিছনে ফিরে তাকাই, তাহলে আমরা আমাদের উপমহাদেশের প্রতিবাদের মূর্তপুরুষ নেতাজি সুভাষ বসুর সোচ্চার কণ্ঠ শুনতে পাই। শ্রোতা বন্ধু, নেতাজির জন্মদিন ছিল জানুয়ারি 23 তারিখে। 21 ও নেতাজির জন্মদিনের সান্নিধ্য সুযোগ নিয়ে আজকের অনুষ্ঠানে সিংহভাগই হবে নেতাজিকে নিয়ে। তাছাড়া নেতাজির সাথে একটা ক্যানবেরা কানেকশনও আছে, সেটাও আমরা আজকে উন্মোচন করব। বাকি অনুষ্ঠানে পাদটিকা হিসাবে থাকবে ঢাকা থেকে প্রেরিত আমাদের উৎসাহী শ্রোতা মাসুদুজ্জামানের চিঠি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম 1897 সনের 23শে জানুয়ারি উড়িষ্যার কাটাক শহরে। জীবনের প্রথম 16 বছর তিনি ওখানেই কাটান। 1913 সনে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়তে আসেন। সেখানে এক ব্রিটিশ শিক্ষক ভারতবাসীদের সম্বন্ধে অপমানকর মন্তব্য করে। প্রতিবাদের পুরোভাগী ছিলেন সুভাষ বসু এবং তাকে এক্সপেল করা হয়। এক বছর পরে আবার ওই কলেজে ভর্তি হন এবং 1919-এ পাশ করেন এবং বিলাতের কেমব্রিজে পড়তে যান। 1920 সনে তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষার অর্থাৎ ICS পরীক্ষায় চমৎকার রেজাল্ট করে উত্তীর্ণ হন। কিন্তু তখন দেশে অসহযোগ আন্দোলনের ঢেউ উঠেছে, স্বাধিকারের গর্জন উঠেছে, বিদেশি সবকিছুই বর্জন করা হচ্ছে।
তার বেশি আর সাধ্য না। মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই, পরের জিনিস কিনব না যদি মায়ের ঘরে জিনিস পাই, পরের জিনিস কিনব না যদি মায়ের ঘরের জিনিস পাই, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে মেরে ভাই, দিন দুঃখী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে মেরে ভাই, দিন দুঃখী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই, দিন দুঃখী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই, দিন দুঃখী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই।
সুভাষ বসু আইসিএস থেকে রিজাইন করলেন, ওই প্রথম যে ওই ক্যাডেট থেকে কেউ রিজাইন করল। দেশে ফেরত এসে তিনি গান্ধীজির সাথে যোগ দেন, তবে অল্প কিছুদিনের মধ্যেই গান্ধীজিকে ছেড়ে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠেন। 1923 সনে দেশবন্ধু কংগ্রেসের স্বরাজ্য অংশকে নিয়ে নেতৃত্ব দিয়ে কলকাতা কর্পোরেশনের মেয়র হন, সুভাষ বসু হন চিফ এক্সিকিউটিভ অফিসার। সেই সময় পরে বাংলাদেশে আওয়ামী লীগের হুসেইন মোহাম্মদ সালওয়ার্তি তিনি তখন ডেপুটি মেয়র হন। 1924 সনে চিফ এক্সিকিউটিভ অফিসার থাকা অবস্থাতেই ব্রিটিশ বিরোধী বক্তৃতার জন্য সুভাষ বসুকে অ্যারেস্ট করা হয় এবং তার 3 বছর কারাদণ্ড হয়। ওই সময়কালে দেশবন্ধু মারা যান, এতে সুভাষ বসুর অপরিসীম ক্ষতি হয়। 1927 সনে সুভাষ বসু নিঃশর্ত মুক্তি পান। এর পরের সময়টার অধিকাংশই নেতাজির জেলে বা বিদেশে কাটান। গান্ধীজির সাথে তার বিরোধও ক্রমশ লোকচক্ষুর অন্তরালে তখন দানা বাঁধতে থাকে। 1938 সনে নেতাজি কংগ্রেসে গান্ধীর সমর্থন পেয়েই প্রেসিডেন্ট মনোনীত হন। তখন তিনি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতেন। সে সময়কার নেতাজিকে ক্যানবেরার শিবু দত্ত দেখেছেন। শিবু দত্ত তখন ইউপির ছোট্ট শহর হাপারে থাকতেন।
টাউন হলটা স্কুলটা ঠিক পাশে, টাউন হলের ভেতর দিয়ে আমরা বেরিয়ে স্কুলে যেতাম। তো সেদিনকে আমরা গেলাম ওখানে শুনতে, লেকচার শুনতে। তখন দেখলাম ওনাকে, প্রথম দেখলাম, নাম শুনেছিলাম, রিয়াজ প্রথম দেখলাম। মানে খুব ইম্প্রেসিভ ভদ্রলোকের চেহারা ছিল, সোনা ফ্রেমের চশমা পরে, সাদা ধুতি সহ পাঞ্জাবি, কেন কি পণ্ডিত নেহরুর কেউ ধুতি পরত না। আর মানে ইউপির পলিটিশিয়ান ধুতি খুব কমই পড়তো, গান্ধীজি পড়তো ধুতি অনুরম করে, কিন্তু ভদ্রলোকের মতন ধুতি পরে সাদা পাঞ্জাবি পরে এসছেন ওখানে। আর আমার সুভাষ বসুর হাতে মাথায় চুলও খুব কম ছিল, দেখতে খুব হ্যান্ডসাম ছিলেন, সাদা দপ্তরে জামা কাপড় পরে এসেছিলেন। উনি কিন্তু মাথায় গান্ধী ক্যাপ লাগাতেন না, যিনি নেহরু টেহরু গান্ধী ক্যাপ লাগাতো উনি খোলা মাথায় থাকতেন। আর এটাই আর একটা হচ্ছে, বাঙালিরা কখন টুপি পরত না, না বাংলাদেশে এখন কেউ টুপি পরে না, আর বেশি বেশি হলে আমাদের এখানে বিজয় গামছাটা মাথা আর কিছু করে না। তো সুভাষ বসু টুপি পরছেন, ওটা আরেকটা খুব ইউনিক হয়েছিল যে সবাই কংগ্রেস লোকেরা টুপি পরে আছে, উনি খালি টুপি ছাড়া। মানে কি ইনি বলেছিলেন তা আমি জানি না এখন, মানে মানে মনে উনি তখন এক তো খালি দেখতে গিয়েছিলাম যে একজন নতুন লোক প্রেসিডেন্ট হয়েছে আসছে এখানে আর বাঙালি হয়ে আসছে সেই সময়, সেটা সেটারই একটা উৎসাহ ছিল। তো ওটাতে গিয়ে যখন দেখলাম ওনাকে, তখন মানে উনি যখন তখনকার দিনে কিন্তু চেয়ার টেয়ার হতো না ওদের জন্য, আমরাও মাটিতে বসতাম, মানে ছোট শহর ছিল তো মাটিতে কার্পেটের উপর বসতাম, আর উনি একটা চৌকির উপরে, বড় বড় পাশ বালিশ ছিল ওটাতে ঠাসান লাগিয়ে 3-4 জন ওরা বসত ওখানে, আর একটা মাইক থাকতো, তখন মাইকে মিউজ, তারপর উনি এসে উঠে দাঁড়িয়ে মাইক দিয়ে কথা বললেন, এতটাই আমার খালি মনে আছে ওনার।
ইউরোপে নেতাজি হিটলার ও মুসোলিনির কাছ থেকে সহযোগিতা পেয়ে ইন্ডিয়ান লিজেন নামে একটা সশস্ত্র বাহিনী শুরু করলেন, তবে শেষ পর্যন্ত যতটা সাহায্য এবং স্বাতন্ত্র্য তিনি চেয়েছিলেন সেটা পাননি। ফলে 1943 সনে নেতাজি সাবমেরিন করে ইউরোপ থেকে এশিয়া চলে আসেন তার সহকর্মী আবিদ হাসানকে নিয়ে। সে সময় মালয়েশিয়া জাপানিদের অধীনে, সেখানে 1942 সনে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি স্থাপন করেন মোহন সিং, তিনি ছিলেন এক্স ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি। সেই আইনকে নেতৃত্ব দিতে নেতাজি মালয়েশিয়া আসেন। 1943 থেকে 1945 সন সুভাষ বসু সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও বার্মায় কাটান। পরিকল্পনাটা ছিল এরকম যে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি থেকে ভারতীয়রা বের হয়ে এসে আইনেতে যোগ দেবে, আর আইনে জাপানি আর্মির সাথে সহযোগিতা করে ভারতবর্ষ মুক্ত করবে। এই পরিকল্পনায় ওই অঞ্চলের ভারতীয়দের উৎসাহ ছিল। ক্যানবেরার মোহাম্মদ দাউদ তখন মালয়েশিয়াতে ছিলেন। মোহাম্মদ দাউদ বংশসূত্রে পাঞ্জাবি, তবে তিনি মালয়েশিয়াতে সেটেল করার। এই মোহাম্মদ দাউদের পরিবার থাকতেন কুলিম নামে এক ছোট্ট শহরে, আর এই কুলিমের অনতি দূরে তাদের ছিল একটা রাবার প্ল্যান্টেশন। আমরা এখন মোহাম্মদ দাউদের কাছ থেকে সেই সময়কার স্মৃতিচারণ শুনি, এই অংশটি ইংরেজিতে।
I was born in 1936, July. And most of the time was spent in Kulim, which is in the state of Kedah in Malaysia. It's 18 kilometers from Penang. Kuala Lumpur will be about 250 kilometers north of Kuala Lumpur.
Do you remember the British retreat from Malaysia? Do you remember that?
Two parts I remember. The clear retreat was, when the Japanese were coming, we evacuated from Kulim, the whole family, went into Kuala Kittal, our estate, and we stayed in the Kuli lines. And the British, or you can say the Indian forces, were withdrawing at that time. Our plantation was about 500 yards away from the main road, the Baling Road they call it, Kulim Baling Road. They briefly, a couple of trucks came to our, where our Kuli Lions was in their state in Kolkata, and they looked for food. I remember my mother, aunties all got together, cooked chapatis, you know, for them, see, for the...
So this is the British Indian Army?
Yeah. I think in a short time, I wouldn't know, maybe a week or 2 weeks later, the Japanese convoy came in, the front line. They were looking for cars, for vehicles which should go, and I understand they were looking for women too. We were in their state for about 6 months, and then we came back to Kulim. And next to our house was the Japanese camp. A year after I realized, the Indian Army, when it marched past our house, singing Indian patriotic songs and all that.
So this was the INA?
INA. The INA was then based in Kulim. They were actually marched, you know, moving towards the north. They were there for over 6 months.
Mohammed Daud de Basai, INA netader anaguna chilo.
The first one we saw was Major Mohan. This Major Mohan came to our house, dashing the people, you know, I mean, 100% for the cause type of person, fit. He was one. Then shortly after him came this Major Colonel Dara. I forget his name. I only knew him as Colonel Dara, stocky globe, fit. As a bull, you know, came in the evening, had dinner, and then we used to go, had Hindi films in the Coronation Theatre in Kulim. So after dinner, we went to my family, took my father and mother actually.
Mohammed Dauder khala thakten Alor Star shohore, ota Kulim theke 70-80 kilometer dure. Tini majhe majhe chotobelay khalar barite begate jeten. Study,
there was a hoo-ha, some important person coming and all that, and the food has to be provided, and there's going to be a meeting in the Padang and all the stuff opposite the mosque. It's still there, you know, it's a beautiful mosque, and even if you go today, it's nothing has changed there. So they're usual nowadays, you've got bandstand and all that. Stand was erected, and Netaji was facing south. So there were in the shop, you know, preparation for about 3 or 4 days, because they were feeding the population too. So the Indians from Alostar, but not only from Alostar, it was from Malaysia, they, you know, his followers, a lot of them followed. There were easily about 300 or 400 people, Indians. Everybody closed the job when they were there in mass. So he came, about 10 o'clock in the morning. And his speech was roughly, he gave a speech about half an hour. What I can, he had his posture, the same one you see in the pictures. He always maintained that. That's how I remember him. He was short and stocky. He is not a tall bloke. I cannot forget him. He was my instant hero. He gave the speech, and you could even hear a pin drop, as you say. Okay, about between 300 to 400 people. Easy. There were women too. I mean, they watched the whole families went.
আমরা সবাই জানি যে জাপান শেষ পর্যন্ত ইংরেজদের কাছে হেরে যায়, আর নেতাজি প্লেন করে টোকিওর উদ্দেশ্যে যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে মারা যান, এটাই মোটামুটি ধরে নেওয়া হয়। প্লেন অ্যাক্সিডেন্টটা ঘটে 1945 জুলাই মাসে। তখন আইনের নেতারা যারা ছিল, শাহনওয়াজ, ধিলন, সাইগাল, এরকম আরো কয়েকজনকে নিয়ে কোর্ট মার্শাল করা হল। সেটা হচ্ছে 1946 সনে, স্বাধীনতা আসে ভারতবর্ষে। সে সময়টাও আবার মনে পড়ে শিবু দত্তের।
সাইকেল দিলেন শাহনওয়াজি যে কোর্ট মার্শালটা হলো, তারপর লক্ষ্মীবাঈর হলো, সেইটাতে সুভাষ বসু আবার অনেক সাপোর্ট বের হলো। তারপর থেকে তো আপনি জানেনই ইন্ডিয়াতে ওই হলো গ্রিটিং হয়ে গেল জাহিন, জাহিন করে একজন একজন গ্রিটিং করতো, সকালে নমস্কার টমস্কার কিছু বলতো না, খালি জাহিনই বলতো তখন। তারপরে যখন ওদের কোর্ট কেস হতো দিল্লিতে, তখন ওটা রোজই আসতো, আমরাও প্রসেশন নিয়ে বেরোতাম, সাইকেল দিল্লান শাহনওয়াজ, ইনকলাব, জিন্দাবাদ, ওটা ওটার সঙ্গে মিলিয়ে করত। আর শাহনওয়াজ আমি পড়ছিলাম, শাহনওয়াজও মানে উনি নাকি যখন মিলিটারিতে নিল, প্রিজনার ওয়ার করে নিয়ে গেছিল তো নাকি, ব্রিটিশ প্রিজনার ওয়ার করে, তো উনি মসজিদে গিয়ে সব মুসলমানদের জমা করে বলেছিলেন, দেখো আমি আইএনএ জমা জয়েন করতে যাচ্ছি, কিন্তু তোমাদেরকে বলবো না তোমরা জয়েন করো কিনা, তোমাদের ইচ্ছা হলে তোমার জয়েন করো, তোমার ইচ্ছা না হলে জয়েন করো না। কারণ শাহনওয়াজ সম্বন্ধে উনি লিখতে বলেছিলেন কি ওনার খুব একটা ডিলেমা হয়েছিল, কি ওনার আগেস্ট ওনার ভাই ব্রিটিশ আর্মিতে অফিসার ছিলেন, উনি ওনার আগেস্ট ভাই আগেস্ট লড়াই করছেন। এটা শাহনওয়াজ আমাদেরকে যখন ওনার যখন রিলিজ করে দিল, তারপর উনি পুরো ইন্ডিয়াতে ঘুরেছিলেন, তখন উনি মুরাদ, আমি তো মুরাদাবাদ ছিলাম, মুরাদাবাদে এসেছিলেন লেকচার দিতে, তখন আমরা খুব এইসব ঢিল্লান এসেছিল, সাইকেল এসেছিল, সবাই এসেছিল, তো শুনবার জন্য ওদের শুনবার জন্য না, ওদের কাছ থেকে শুনবার জন্য সুভাষ বসুর বিষয়ে, কারণ হঠাৎ তো সুভাষ বসু ডিসিপ্লিন হয়ে গেল, কেউ কিছু জানল না ওটাতে, তো ওইটাতে এরাই তখন বলছিল, তখন একটা খুব সার্জ এসেছিল লোকদের মধ্যে সুভাষ বোস আর আইএনএ আর ওটাকে রিকগনাইজ করবার জন্য, তো ওইটা একটা খুব ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল আমাদের লাইফ টাইমে। কিন্তু তখন তো ইন্ডিপেন্ডেন্স হয়নি, কিন্তু তখন ওটা ডেফিনেট হয়ে গেছিল যে ইন্ডিপেন্ডেন্স হবে, আর এটাও ডেফিনেট হয়ে গেছিল কি ইন্ডিয়ান পাকিস্তান মানে ইন্ডিয়ান সাবডিভিশন হবে। আর তখন এটা আরো ইম্পর্টেন্ট ছিল কি, কারণ শাহনওয়াজ মুসলমান ছিল, তো উনি যত প্রেস করতেন এই সুভাষ বোসকে, ওটা আমাদের আরো মনে হতো যে উনি মুসলমান হয়ে প্রেস করছেন, তো ওটা আর একটুকুনি আমাদের একটু গর্ব কথা হতো। আর মুসলমান ছেলেরাও ছিল আমাদের সঙ্গে, ওরা এখন সব ভালো ভালো কাজ করছে পাকিস্তানে, ওরাও আমাদের সঙ্গে যেত সব শুনতে, এইসব লেখতে শুনতে, আর ওরা মানে তখন খুব একটা ওই ছিল, হিন্দু মুসলমান ছিল সবাই সুভাষ বসু বিষয়ে জানতে চাইত সেই সময়টাতে, ওই আইএনটা হয়ে গেছিল বলে।
নেতাজি স্বাধীন মহাদেশ দেখে যেতে পারলেন না, আইএনএ রণক্ষেত্রে ব্রিটিশদেরকে হারাবার সুযোগ পেল না। কিন্তু শ্রোতা বন্ধু, আপনি কান পেতে শুনুন, পাক সার জমিন জনগণ মন এবং বিশেষ করে আমার সোনার বাংলার এই সুরের পিছন থেকে ভেসে আসছে আইনের রণসঙ্গীত।
Bye.
এবার আমরা ঢাকা থেকে প্রেরিত এক চিঠি পড়ে শোনাচ্ছি। চিঠিটি লিখেছেন মাসুদুজ্জামান মাসুদ। মাসুদ আমাদের এক উৎসাহী শ্রোতা এবং কর্মব্যস্ত মানুষ। শুনুন তাহলে তার চিঠি। লেখার শুরুতে শ্রোতা বন্ধুগণ ফাল্গুনের শুভেচ্ছা। গতকাল বাংলা রেডিও থেকে চিঠি পাই, কতবার যে পড়েছি, কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে পড়ি, এ যেন চায়ের বিরতি। নতুন করে প্রেরণা পাই, আবার কাজ শুরু করি, আবার কাজের ফাঁকে লিখি। জানি না কি লিখি, তবে উৎসাহিত হয়ে লিখি। আমি তো ব্যারি আইসন নই, উনি তো সাংঘাতিক বড় মাপের মানুষ। কত দেশ বিদেশ ঘুরেছেন, যেমন বয়সের অভিজ্ঞতা তেমনি তার দেখা আর জানা। আর আমি না ঘুরেছি না দেখেছি, তবে লেখার ইচ্ছা অসম্ভব রকমের ইচ্ছা আমার ছোটবেলা থেকে। আমার বাবা ডয়েচে ভেলে রেডিও শুনত, শুনতেন রেডিওতে মহানগর, আমিও সাথে সাথে শুনতাম। কিন্তু খুব রাগ হতো, কারণ আমার স্কুল থাকত। ঠিক সকালবেলাতেই যখন চিঠিপত্র, তখন বাসার সামনে স্কুল বাসটা এসেই ভোঁ ভোঁ শব্দ করতে থাকত। বুঝতেই পারছেন, ছুটির দিনগুলি মজার হতো, তখন শুনতাম যান ভরে। সবচেয়ে ভালো লাগত চিঠি, মোতাহার হোসেন চৌধুরীর কাছে লেখা নজরুলের চিঠি। প্রিয় মোতাহার, কি সুন্দর সে চিঠি। আর দ্বিতীয় যে চিঠি ভালো লাগলো, তা হল ব্যারি আইসনের। জানেন, এখন আর বাবা নেই, আমিও বড় হয়েছি। রেডিও এখন শুধু রেডিও থাকে না, ইন্টারনেট থেকেও শুনতে পারি। বাবা যদি থাকতেন, বাবাও শুনতে পেতেন, কি মজাই না হতো। জানেন, আমি আপনি ব্যারি আইসন আমাদের সাথে অনেকের মিল নেই। সবাই বড় হতে চায়, কিন্তু সঠিক নিয়মে নয়। একটা কিছু করলেই তার প্রকাশ চাই, চাই ফোকাস। ক্যামেরা ছাড়া গরিবদের শীতের একটা কম্বলও দিতে চান না বড় মানুষেরা। কিন্তু তাদের বোঝা উচিত, অপরাধ করলে অপরাধের বিচার দুনিয়াতেই হয়ে যায়। দেশে কিছুদিন আগেও ছিল কত অস্থিরতা, সরকারি অফিসগুলিতে শুধু পান আর সিগারেটের ধোঁয়া। কিছু লোক মনে করত দেশটা কেবল তাদেরই। কিন্তু এখন পারলেন ধরে রাখতে তাদের সে বাহাদুরি, এখন তো সবাই কারাবন্দী। চারিদিকে শুধু ধোকা আর ধোকা। বাংলা একাডেমিতে চলছে প্রতিদিন বাংলা নিয়ে কত কথা, কিন্তু আলোচকরা কেউ কি ভাবতে পারছেন তাদের সন্তানদেরকে ইংরেজি স্কুল ছাড়া পড়ানো? পরের ছেলেদের শিখিয়েছেন রাজনীতি আর রাজনীতি, আর নিজের ছেলেদের শিখিয়েছেন বিদেশ নীতি, বিচিত্র সব রীতিনীতি। আলোচনা শুধু আলোচনার জন্যই, একটুও কি মানার জন্যে? হায়দার হোসেন তো ঠিকই গিয়েছেন, কি দেখার কথা কি দেখেছি, কি বলার কথা কি বলেছি। আর আমি বলি, লেখার কথা কি লিখেছি। কিছু লোকের কারণেই যত অসুবিধা, কই এখন তো আর কোনো অসুবিধা দেখা যায় না। সরকারি অফিসগুলিতে এখন গেলেই কাজ সমাধা, এখন তো আর ঘুষ লাগে না। আইনের শিক্ষা অংশ প্রয়োগেই যখন এত ভালো অবস্থা, তার মানে আইনের প্রয়োগ এতদিন ছিলই না। বিচিত্র সব অভিজ্ঞতা। ঘুষখোরেরা অখুশি হলেও সাধারণ মানুষের তো স্বস্তি। বড় হবার জন্য কি মানুষকে খুন করা লাগে? নিজেকে দামি বানাবার জন্য কি মন্ত্রী হওয়া লাগে, না মন্ত্রী পুত্র? লাগে ভালোবাসা। মানুষের ভালোবাসাই মানুষকে বিজয় এনে দেয়। এ গর্ব কোন মন্ত্রীর না কোন মন্ত্রী পুত্রের, এ গর্ব কেবল সাধারণ মানুষের। কেউ যদি মানুষের নাম বালিতে লেখে, মানুষ তার নাম পাথরে লিখবে। দরকার শুধু আন্তরিকতার। দিল মেলে না দিল না দিলে, দিল পাওয়ার জন্য শর্ত হল দিল দেওয়া। মানুষকে খুশি করা কত সহজ, কিন্তু পারেন না আমাদের গুণী মানুষেরা মানুষকে একটু খুশি করতে? আমাদের বাসার সামনে প্রতিদিন দেখি ছেলেরা সারাদিন দোকানের সামনে দাঁড়িয়ে, কত সময় যে তারা নষ্ট করে। কিন্তু একটা লোক কি পারে না তাদেরকে কিছু ভালো কথা বলতে, একটু আদর করে ডাকতে? কাকে আর বলবো, শিক্ষকরাও বলে না। কিন্তু আমার বিশ্বাস, ছেলেদের সাথে একটু কথা বললেই বখা ছেলেগুলি সোনার ছেলে হতে সময় লাগবে না। আমার ইচ্ছা হয়, কিন্তু পারি না, কারণ আমি তো তাদের বয়সের বাইরে না। বলে আর লাভ কি এসব কথা, এখানে শেষ করি আমার যত ভাবনা। শ্রোতা বন্ধু, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠান সম্ভব হতো না শিবু দত্তের উৎসাহ ও সাহায্য ছাড়া। আমরা মোহাম্মদ দাউদ ও শামসুল হুদার কাছেও কৃতজ্ঞ। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানলে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল bangla@hotmail.com এবং bangla@gmail.com। বাংলা রেডিওর অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়। ওয়েবসাইট হল www.bangla-radio.org.au। আজকের দুটি গানে কণ্ঠ দিয়েছেন সাদি মোহাম্মদ এবং ক্যালকাটা ইউথ কোয়ার। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।